দানিয়েলের পুস্তক সংখ্যা ২৯।
বেলশসরের ভোজ ও ভবিষ্যৎবাণীমূলক সময়, রবিবারের আইন, বাবিলের পতন এবং চূড়ান্ত সংকটের উন্মোচন।
বেলশাজারের ভোজ রবিবারের আইনের ঘণ্টাকে শনাক্ত করে, কিন্তু এটি জোর দেয় প্রজাতন্ত্রবাদী শৃঙ্গের বিচারের ওপর। ড্যানিয়েলের তৃতীয় অধ্যায়ে নেবুকাডনেজারের স্বর্ণমূর্তি একই ইতিহাসকে ঈশ্বরের বিশ্বস্ত লোকদের প্রেক্ষাপটে তুলে ধরে, যাদের পরে একটি পতাকা হিসেবে উচ্চে তুলে ধরা হয়। ড্যানিয়েলের ষষ্ঠ অধ্যায় ও একই ধারাকে আলোচনা করে, তবে সেখানে প্রোটেস্ট্যান্ট শৃঙ্গের ভূমিকা আলোচিত হয়। বেলশাজার রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে এবং সে তার অভিজাতদের মধ্যে ১০০০ জনকে ডেকেছিল।
বেলশাজার রাজা তার সহস্র প্রধানের জন্য এক মহাভোজ দিলেন এবং সেই সহস্রের সামনে মদ পান করলেন। বেলশাজার যখন তিনি মদের স্বাদ নিচ্ছিলেন, আদেশ দিলেন, জিরুসালেমে যে মন্দির ছিল সেখান থেকে তার পিতা নেবুকাদনেস্সার যে সোনা ও রৌপ্যের পাত্রগুলি নিয়ে এসেছিলেন সেগুলি এনে দাও, যেন রাজা, তার প্রধানেরা, তার রানীগণ ও উপপত্নীগণ তাতে পান করতে পারেন। তখন তারা জিরুসালেমে ঈশ্বরের গৃহের মন্দির থেকে আনা সেই সোনার পাত্রগুলি নিয়ে এল এবং রাজা, তার প্রধানেরা, তার রানীগণ ও উপপত্নীগণ তাতে পান করলেন। তারা মদ পান করল এবং সোনা, রূপা, পিতল, লোহা, কাঠ ও পাথরের দেবতাদের স্তব করল। সেই একই মুহূর্তে এক মানুষের হাতের আঙুলগুলি প্রকাশ পেল এবং রাজপ্রাসাদের দেওয়ালের প্লাস্টারের উপর দীপাধারের বিপরীতে লিখল, আর যে হাতটি লিখছিল তার অংশটি রাজা দেখলেন। দানিয়েল ৫:৬।
সংখ্যা ১০ ড্রাগনকে নির্দেশ করে আর ১০০ ও ১০০০ সেই একই প্রতীকের মাত্র বর্ধিত রূপ। ষষ্ঠ অধ্যায়ে ১২০ জন প্রতারণাপূর্ণ আইনটি চাপিয়ে দেয় এবং ১২০ সংখ্যাটি পুরোহিতদের প্রতীক। পঙ্ক্তির উপর পঙ্ক্তি বিবেচনায় বেলশাসরের ভোজ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রনীতি ও দুর্নীতিগ্রস্ত গির্জা শাসনের ওপর বিচারকে চিত্রিত করছে। বেলশাসর বাবিলনের মদে মাতাল ছিল এবং তারপর জেরুজালেমে ঈশ্বরের মন্দিরের পবিত্র পাত্রসমূহকে অপবিত্র করার সিদ্ধান্ত নিল।
ভবিষ্যদ্বক্তা বলেন, আমি দেখলাম আরেকজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এলেন, তার মহান ক্ষমতা ছিল এবং পৃথিবী তার মহিমায় আলোকিত হল। তিনি প্রবল কণ্ঠে উচ্চস্বরে বলে উঠলেন, মহান বাবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে, এবং দুষ্ট আত্মাদের বাসস্থান হয়ে গেছে। প্রকাশিত বাক্য ১৮:১২। এটি সেই একই বার্তা যা দ্বিতীয় স্বর্গদূত দিয়েছিলেন। বাবিলন পতিত হয়েছে কারণ সে তার ব্যভিচারের ক্রোধের মদ সমস্ত জাতিকে পান করিয়েছে। প্রকাশিত বাক্য ১৪:৮। সে মদ কি? তার ভ্রান্ত মতবাদ সমূহ। চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনের পরিবর্তে সে বিশ্বকে একটি মিথ্যা বিশ্রাম দিন দিয়েছে এবং এদেনে শয়তান যে মিথ্যাটি প্রথম হব্বার কাছে বলেছিল, আত্মার স্বাভাবিক অমরত্ব, সেটি সে আবারও প্রচার করেছে। অনুরূপ আরও অনেক ভ্রান্তি সে দূরদূরান্তে ছড়িয়ে দিয়েছে, মানুষের বিধানকে শিক্ষা হিসেবে শেখাচ্ছে। মথি ১৫:৯। নির্বাচিত বার্তা ২:২-১৮।
বেলশাজ্জার যে মদ পান করছিল তা ছিল পোপতন্ত্রের মূর্তিপূজার সাবাত, কারণ সেই ভোজ রবিবারের আইনের ভাববাণীমূলক ঘণ্টাকে প্রতিনিধিত্ব করছিল। তিনি যে পবিত্র স্থানের পাত্রগুলো ভোজসভা হলে এনেছিলেন সেগুলো কেবল ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহেরই প্রতীক ছিল না, পবিত্র পাত্র আবার ঈশ্বরের লোকদেরও প্রতিনিধিত্ব করে, কারণ আক্ষরিকটি আত্মিককে প্রতিনিধিত্ব করে আর মানুষও পাত্রস্বরূপ।
তথাপি ঈশ্বরের ভিত্তি অটল আছে, এই শিলমোহর সহ প্রভু যারা তার তাদের তিনি জানেন, এবং যে কেউ খ্রিস্টের নাম উচ্চারণ করে সে অধর্ম থেকে সরে যাক। কিন্তু এক বৃহৎ গৃহে কেবল স্বর্ণ ও রৌপ্যের পাত্রই নয়, বরং কাঠের ও মাটিরও পাত্র আছে, কিছু সম্মানের জন্য আর কিছু অসম্মানের জন্য। অতএব যদি কেউ নিজেকে এসব থেকে শুদ্ধ করে, তবে সে হবে সম্মানের পাত্র, পবিত্রীকৃত, প্রভুর ব্যবহারের যোগ্য এবং প্রতি সৎকর্মের জন্য প্রস্তুত। ২ তিমথীয় ২:১৯-২১।
জোরপূর্বক রবিবারের উপাসনা চাপিয়ে দিয়ে ঈশ্বরের লোকদের অপবিত্র করার মাঝখানেই অগ্নিলিপি বেলশাসরের সর্বনাশের রায় ঘোষণা করে।
ওই একই সময়ে একজন মানুষের হাতের আঙুলগুলি বেরিয়ে এল এবং রাজপ্রাসাদের দেয়ালের চুনকাম করা লেপের উপর প্রদীপ স্তম্ভের ঠিক সামনে লিখতে লাগল, আর রাজা সেই হাতের যে অংশটি লিখছিল তা দেখলেন। তারপর রাজার মুখাবয়ব পরিবর্তিত হল এবং তার চিন্তাগুলি তাকে বিচলিত করল,
এমন যে তার কোমরের জোর শিথিল হয়ে গেল আর তার হাঁটু দুটি একটির সঙ্গে আরেকটি ধাক্কা খেতে লাগল। রাজা উচ্চস্বরে চিৎকার করে জ্যোতিষী, কালদীয় ও ভবিষ্যৎ দক্তাদের আনার আদেশ দিলেন আর রাজা বাবিলের জ্ঞানীদের বললেন, যে কেউ এই লেখাটি পড়বে এবং এর ব্যাখ্যা আমাকে জানাবে তাকে রক্তিম বস্ত্র পরানো হবে, তার গলায় সোনার শৃঙ্খল পরানো হবে এবং সে রাজ্যে তৃতীয় শাসক হবে। দানিয়েল ৫:৫-৭।
ঐতিহাসিকভাবে এই অংশটি এমনভাবে বোঝা হয় যে বেলশাজারের পিতা রাজনৈতিক সিংহাসনটি বেলশাজারের হাতে ছেড়ে দিয়েছিলেন, তাই লেখাটির ব্যাখ্যার বিনিময়ে তার পুত্র সর্বোচ্চ যে পুরস্কার দিতে পারত তা ছিল তৃতীয় শাসকের পদ। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন কার্যকর হওয়ার দিকে অগ্রসর হওয়ার সময় ধর্মীয় নেতৃত্ব একটি নতুন উপাসনার রূপ প্রবর্তনে কাজ করবে এবং রাজনৈতিক নেতৃত্ব তাদের অধীনে বশবর্তী অবস্থানে থাকবে। পশুর প্রতিমা বোঝায় গির্জা ও রাষ্ট্রের সমন্বয়, যেখানে সম্পর্কটির নিয়ন্ত্রণ থাকে গির্জার হাতে, আর রবিবারের আইনের প্রেক্ষাপটে বেলশাজার ছিলেন রাজনৈতিক রাজা, ফলে তিনি রাষ্ট্রের প্রতীক, কিন্তু তিনি তার পিতার ধর্মীয় কর্তৃত্বের অধীনে কেবল দ্বিতীয় পদস্থ ছিলেন। ড্যানিয়েলকে তিনি সর্বোচ্চ যে পদ দিতে পেরেছিলেন তা ছিল তৃতীয়।
যখন প্রারম্ভিক গির্জা সুসমাচারের সরলতা থেকে বিচ্যুত হয়ে পৌত্তলিক আচার ও প্রথা গ্রহণ করল, তখন সে ঈশ্বরের আত্মা ও শক্তি হারিয়ে ফেলল এবং মানুষের বিবেককে নিয়ন্ত্রণ করার জন্য সে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় ক্ষমতার সমর্থন খুঁজল। এর ফল ছিল পোপতন্ত্র, একটি গির্জা যা রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করত এবং নিজস্ব উদ্দেশ্য সাধনে তা ব্যবহার করত, বিশেষ করে বিধর্মিতার শাস্তিদানের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে পশুর প্রতিমূর্তি গড়ে তুলতে হলে ধর্মীয় শক্তিকে বেসামরিক সরকারকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে গির্জা তার নিজস্ব উদ্দেশ্য সিদ্ধ করার জন্য রাষ্ট্রের কর্তৃত্ব ব্যবহার করতে পারে। প্রোটেস্ট্যান্ট গির্জাগুলোর পক্ষ থেকে রবিবার পালনকে বাধ্যতামূলক করা হচ্ছে পোপতন্ত্রের পশুর উপাসনাকে বাধ্যতামূলক করা, যারা চতুর্থ আজ্ঞার দাবিগুলো বুঝে সত্য বিশ্রামের নিদের বদলে মিথ্যা বিশ্রামের দিন পালন করতে বেছে নেয়, তারা এর দ্বারা সেই ক্ষমতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে যার দ্বারাই কেবল এটি আদিষ্ট। কিন্তু ধর্মনিরপেক্ষ ক্ষমতার দ্বারা কোনো ধর্মীয় কর্তব্য জোরপূর্বক আরোপ করার সেই কাজেই গির্জাগুলো নিজেরাই পশুর একটি প্রতিমূর্তি গড়ে তুলবে। অতএব যুক্তরাষ্ট্রে রবিবার পালনকে বাধ্যতামূলক করা হবে পশু ও তার প্রতিমূর্তির উপাসনাকে বাধ্যতামূলক করা। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪:৪৩, ৪:৪৮, ৪:৪৯।
সংকটেই চরিত্র প্রকাশ পায় এবং দেয়ালে লেখা রহস্যময় বার্তাটি বেলশাজ্জারের জীবনে এক সংকট সৃষ্টি করে তার রাজ্যের সমাপ্তি চিহ্নিত করেছিল, ফলে পৃথিবীর জন্তুর রাজ্যের শেষের প্রতীক হয়ে দাঁড়ায়। বেলশাজ্জার সেদিন রাতেই মারা যায়। এটি রবিবারের আইনের প্রতীক, যখন রবিবারের আইন কার্যকর হওয়ার সময় যুক্তরাষ্ট্র বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজত্ব হিসেবে উৎখাত হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গেই দশ রাজার মধ্যে প্রধান রাজায় রূপান্তরিত হয়। এই দশ রাজাই বাইবেলের ভবিষ্যৎবাণীর সপ্তম রাজত্ব এবং তারা তৎক্ষণাৎ তাদের সেই সপ্তম রাজত্ব জন্তুর হাতে সমর্পণ করতে সম্মত হয়,
কারণ ঈশ্বর তাদের হৃদয়ে স্থাপন করেছেন যে তারা তার ইচ্ছা পূর্ণ করবে, একমত হবে এবং যতক্ষণ না ঈশ্বরের বাক্যসমূহ পরিপূর্ণ হয় তারা তাদের রাজ্য পশুর হাতে সমর্পণ করবে। প্রকাশিত বাক্য ১৭:১৭।
চূড়ান্ত ঘটনা প্রবাহগুলো দ্রুত গতির এবং ষষ্ঠ রাজ্য থেকে সপ্তমে, তারপর অষ্টমে উত্তরণও দ্রুত, কারণ তখন বিশ্ব এক মহাসংকটে পড়ে। স্থল পশুর পতন বেলশাসরকে আতঙ্কিত করে এবং দশ রাজাদের মধ্যে প্রধান রাজা হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের পতনের সময় পৃথিবীর সব রাজা যে ভয় অনুভব করবে তারই প্রতিনিধিত্ব করেন। প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে যে ঘণ্টাতে দেয়ালে হাতের লেখা দেখা দেয় সেটিই মহাভূমিকম্পের ঘণ্টা। সেই সময় ইসলামের তিনটি প্রতীক চিহ্নিত হয় এবং শেষ দিনে রাজাদের ভীত করার কারণ ইসলামী।
কারণ দেখ, রাজারা সমবেত হয়েছিল, তারা একত্রে অতিক্রম করেছিল, তারা তা দেখে বিস্মিত হল, তারা বিচলিত হল এবং তরায় চলে গেল। সেখানে ভয় তাদের গ্রাস করল আর প্রসববেদনায় পীড়িত নারীর মতো যন্ত্রণাও তাদের ধরল। তুমি পূর্ব বাতাসে তার শিষ্যের জাহাজসমূহ ভেঙে দাও, সেনাবাহিনীর প্রভুর নগরে, আমাদের ঈশ্বরের নগরে, যেমন আমরা শুনেছি তেমনি আমরা দেখেছি, ঈশ্বর একে চিরদিন স্থাপন করবেন। সেলা। গীতসংহিতা ৪:৪-৮।
প্রভুরা বা রাজারা বেলশাসরের ভোজে সমবেত হয়েছিলেন,
তারা বাবিলের মদ পান করছিলেন এবং ঈশ্বরের পবিত্র মন্দিরের পাত্রসমূহ স্পর্শ করছিলেন ও দেখছিলেন। এমন সময় ভয় তাদের গ্রাস করল, যেমন দেয়ালে হাতের লেখা দেখা দিলে বেলশাসরের যে ভয় ধরেছিল তা দিয়ে তা বোঝানো হয়েছে। বেলশাসরের সেই ভয় ক্রমে বাড়তে থাকা এক আতঙ্কের সূচনা করল, যা প্রসব বেদনায় থাকা এক নারীর মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে। আর প্রকাশিত বাক্য ১১ এর ঘণ্টা ১২ অধ্যায় নিয়ে যায়, যেখানে পতাকাটি প্রসবের দ্বারপ্রান্তে থাকা এক নারীরূপে উপস্থাপিত। প্রথম প্রসব বেদনা হল ভোজকক্ষের দেয়ালে হাতের লেখা। এই ভয় ইসলামের পূর্ব বায়ু দ্বারা সৃষ্ট, যে তারশিসের জাহাজসমূহ ভেঙে দেয়।
বেলশাসরের ভোজসভাগৃহে ১০০০ প্রভু বাবিলনের মদ পান করছে, যা রবিবার পালনের জোরপূর্বকতার প্রতীক। সেই সময় বেলশাসর পবিত্র স্থানের পাত্রাদি আনিয়ে নীলে নবুখদনেশ্বরের অর্কেস্ট্রা সঙ্গীত বাজাতে শুরু করে। টাইরের ব্যভিচারিণী গান ধরেন, আর ধর্মত্যাগী ইসরায়েল নবুখদনেশ্বরের সোনার মূর্তিটির চারপাশে নাচতে শুরু করে। কিন্তু পার্টি ভেঙে দেয় পূর্ব বায়ু, যা দ্রুত এসে পড়া তৃতীয় দুর্ভোগ, এবং সেটিই সপ্তম তুরী। ইসলাম যখন সেই পার্টি ভেঙে দেয়, তখন জাতিসমূহ ক্রুদ্ধ হয়। তারা ক্রুদ্ধ হয় কারণ পৃথিবীর অর্থনৈতিক কাঠামোর প্রতীক তারশিসের জাহাজসমূহ তখন সমুদ্রের মাঝখানে ডুবে যায়।
সব রকম ধন সম্পদের প্রাচুর্যের কারণে তারশিস তোমার ব্যবসায় ছিল। রূপা, লোহা, টিন ও সীসা নিয়ে তারা তোমার বাজারে বাণিজ্য করত। জাভান, তুবাল ও মেশেক তারা তোমার ব্যবসায়ী ছিল। তারা তোমার বাজারে মানুষদের দাসরূপে এবং পিতলের বাসনপত্রে বাণিজ্য করত। তোগরমার ঘরের লোকেরা তোমার বাজারে ঘোড়া, অশ্বারোহী ও খচ্চর নিয়ে বাণিজ্য করত। দেদানের লোকেরা তোমার ব্যবসায়ী ছিল। অনেক দ্বীপ তোমার বাণিজ্যের আওতায় ছিল। তারা তোমাকে উপহার স্বরূপ হাতির দাঁতের শিং ও এবনি কাঠ আনত। তোমার নির্মিত পণ্যের প্রাচুর্যের কারণে সিরিয়া তোমার ব্যবসায়ী ছিল। তারা তোমার বাজারে পান্না, বেগুনি রঙের বস্ত্র, সূচিকর্ম, সূক্ষ্ম সুতি বস্ত্র, প্রবাল ও আগাত পাথর নিয়ে বাণিজ্য করত। জিহুদা ও ইসরায়েলের দেশ তারা তোমার ব্যবসায়ী ছিল। তারা তোমার বাজারে মিন্নিথের গম, পন্নাগ, মধু, তেল ও বালসাম বিক্রি করত। তোমার নির্মিত পণ্যের প্রাচুর্য এবং সব ধরনের ধন সম্পদের প্রাচুর্যের জন্য দামেস্ক তোমার ব্যবসায়ী ছিল, হেলবনের মদ ও সাদা উন নিয়ে। দান এবং জাভানও যাতায়াত করে তোমার বাজারে লেনদেন করত। উজ্জ্বল লোহা, ক্যাসিয়া ও ক্যালামাস তোমার বাজারে ছিল। দেদান রথের জন্য দামি বস্ত্রের বাণিজ্যে তোমার ব্যবসায়ী ছিল। আরবিয়া ও কেদারের সব রাজপুত্র তোমার সঙ্গে মেষ শাবক, পাঁঠা ও ছাগল নিয়ে লেনদেন করত। এসব বিষয়ে তারা তোমার ব্যবসায়ী ছিল। সেবা ও রামাহর ব্যবসায়ীরা তোমার ব্যবসায়ী ছিল। তারা তোমার বাজারে সব ধরনের শ্রেষ্ঠ মশলা, সমস্ত মূল্যবান পাথর ও সোনা নিয়ে লেনদেন করত। হারান, কান্নেহ ও এদেন, সেবা, আশুর ও খিলমদের ব্যবসায়ীরা তারা তোমার ব্যবসায়ী ছিল। এরা নানা রকম জিনিসে তোমার ব্যবসায়ী ছিল, নীল বস্ত্র, সূচিকর্ম আর দড়ি দিয়ে বাঁধা এবং দেবদারু কাঠের তৈরি সমৃদ্ধ পোশাক ভরা সিন্ধুকে তোমার পণ্য সম্ভারের মধ্যে। তারশিসের জাহাজগুলো তোমার বাজারে তোমাকে নিয়ে গান গাইত, আর সমুদ্রের মাঝখানে তুমি পরিপূর্ণ হয়েছিলে এবং মহিমায় অত্যন্ত জাজবল্যমান হয়েছিলে। তোমার দাঁড়বাজেরা তোমাকে মহাজলে নিয়ে গিয়েছে, পূর্ব বাতাস সমুদ্রের মাঝখানে তোমাকে ভেঙে দিয়েছে। তোমার ধন সম্পদ ও তোমার বাজার, তোমার পণ্য সামগ্রী, তোমার নাবিক ও তোমার কাণ্ডারীরা, তোমার ফাটল বুজানোরা এবং তোমার পণ্য সামগ্রীতে কাজ করা লোকেরা, আর তোমার মধ্যে থাকা তোমার সকল যোদ্ধা এবং তোমার মাঝখানে থাকা তোমার সমস্ত সঙ্গী, তোমার পতনের দিনে তারা সবাই সমুদ্রের মাঝখানে পড়ে যাবে। ইহেজকিয়েল তৎসাত ১২ ঠিক ৬।
তারশিসের জাহাজসমূহ পৃথিবীর অর্থনৈতিক কাঠামোর প্রতীক, এবং পূর্ব বাতাস দ্বারা সেগুলো সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেওয়া হয়। ইজেকিয়েল আমাদের জানান, এটি ঘটে তোমার ধ্বংসের দিনে, এবং ইজেকিয়েল অধ্যায় ২৭ এর বিষয় হল টাইরাসের জন্য বিলাপ।
প্রভুর বাণী আবার আমার কাছে এলো। তিনি বললেন, এখন হে মনুষ্যপুত্র, টাইরাসের জন্য বিলাপ করো এবং টাইরাসকে বল, হে তুমি যে সমুদ্রের প্রবেশদ্বারে অবস্থিত, যে বহু দ্বীপের জনগণের সঙ্গে বাণিজ্যকারী, প্রভু ঈশ্বর এইরূপ বলেন, হে টাইরাস, তুমি বলেছ আমি পরিপূর্ণ সৌন্দর্যের অধিকারী। ইজেকিয়েল ২৫ স্তরিম পুদ্রা।
টাইরাসের ধ্বংসের দিনটাই বিলাপের বিষয়।
টাইরাসের ধ্বংসের দিনটাই রবিবারের আইন, কারণ টাইরাস পোপতন্ত্রের এক প্রতীক, যার বিচার সেই ঘণ্টায় শুরু হয় যখন প্রকাশিত বাক্য ১৮ দ্বিতীয় কণ্ঠস্বর মানুষদের বাবিলন থেকে বেরিয়ে আসতে ডাকতে শুরু করে।
আর আমি স্বর্গ হইতে আরেকটি স্বর শুনিলাম, বলিতেছিল, হে আমার প্রজারা, তোমরা তাহার মধ্য হইতে বেরিয়া এসো, যেন তোমরা তাহার পাপসমূহে অংশীদার না হও এবং তাহার বিপদসমূহ প্রাপ্ত না হও, কারণ তাহার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছিয়াছে এবং ঈশ্বর তাহার অন্যায়গুলি স্মরণ করেছেন। যেমন সে তোমাদের প্রতিদান দিয়েছে, তেমনি তোমরা তাহাকে প্রতিদান দাও এবং তাহার কাজ অনুসারে তাহাকে দ্বিগুণ দ্বিগুণ ফিরাইয়া দাও। সে যে পেয়ালা পূর্ণ করেছে, তাহাতে তাহার জন্য দ্বিগুণ ভরো। যতখানি সে নিজেকে মহিমান্বিত করেছে এবং বিলাসে জীবনযাপন করেছে, ততখানি তাহাকে যন্ত্রণা ও শোক দাও, কারণ সে আপন অন্তরে বলে, আমি রানীর আসনে বসি, আমি বিধবা নই এবং আমি কোনো শোক দেখিব না। এই জন্য তাহার বিপদসমূহ একদিনে আসিবে, মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ, এবং সে সম্পূর্ণরূপে অগ্নিদগ্ধ হইবে, কারণ যিনি তাহাকে বিচার করেন সেই প্রভু ঈশ্বর পরাক্রমশালী। আর পৃথিবীর রাজাগণ, যাহারা তাহার সঙ্গে ব্যভিচার করেছে ও তাহার সঙ্গে বিলাসে জীবনযাপন করেছে, যখন তাহারা তাহার দহনের ধোঁয়া দেখিবে, তখন তাহারা তাহার জন্য ক্রন্দন ও বিলাপ করিবে, তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া বলিবে, হায় হায় সেই মহানগর বাবিল, সেই পরাক্রমশালী নগর, কারণ এক ঘণ্টার মধ্যে তোমার বিচার আসিয়াছে। আর পৃথিবীর ব্যবসায়ীরা তাহার জন্য কাঁদিবে ও শোক করিবে, কারণ আর কেহ তাহাদের পণ্য ক্রয় করে না। প্রকাশিত বাক্য ১৮:৪-১১।
দানিয়েলের পুস্তকে ঘণ্টা হিসেবে যে শব্দটি পাঁচবার ব্যবহৃত হয়েছে, তা সর্বদাই কোনো না কোনো ধরনের বিচারের প্রতিনিধিত্ব করে। কোন ধরনের বিচার বোঝানো হয়েছে তা নির্ভর করে যে অংশে এটি ব্যবহৃত হয়েছে তার প্রেক্ষাপটে। দানিয়েলের চতুর্থ অধ্যায়ে ঘণ্টা শব্দটি প্রথমে ব্যবহৃত হয়েছে আসন্ন বিচারের ঘোষণা দিতে, সেটি ২২ অক্টোবর ১৮৪৪ এ শুরু হওয়া তদন্তমূলক বিচারই হোক বা রবিবারের আইন কার্যকর হওয়ার সময়ে শুরু হওয়া কার্যকরী বিচারই হোক, উভয় ক্ষেত্রেই তদন্তমূলক বা কার্যকরী বিচার ক্রমে অগ্রসর হয়। পোপতন্ত্রের কার্যকরী বিচার যুক্তরাষ্ট্রে রবিবারের আইন জারি হলে শুরু হয়, সেটিই চিহ্নিত করে সেই ঘণ্টা যখন পোপতন্ত্রের কার্যকরী বিচার শুরু হয়, এবং সেই ঘণ্টাই প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ের মহাভূকম্পের ঘণ্টা, যখন দুই সাক্ষী, যাদের প্রতিনিধিত্ব করে সদ্রক, মেষক ও আবেদনেগো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, যা ইজেকিয়েলের পরাক্রমশালী বাহিনী হিসেবে উত্তোলিত নিশান। সেই ঘণ্টাই হল যখন বেলশাসরের দেয়ালে হাতের লেখা প্রকাশ পায়।
তারশিসের জাহাজ, যা পৃথিবী গ্রহের অর্থনৈতিক সরবরাহ লাইনের কাঠামোকে প্রতিনিধিত্ব করে, সে সময় সমুদ্রের মধ্যভাগে ডুবে যায় এবং এতে পৃথিবীর বণিক ও রাজারা ভীত হয়, যার প্রতীক বেলশাজ্জা।
প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে ঘণ্টা হল যখন ইসলামের তৃতীয় হায় দ্রুত এসে পড়ে, সপ্তম তরি বেজে ওঠে এবং জাতিসমূহ ক্রুদ্ধ হয়ে ওঠে। ওই তিনটি প্রতীকই ইসলামকে সেই ঈশ্বরীয় বিধানে ব্যবহৃত হাতিয়ার হিসেবে নির্দেশ করে, যা প্রভু ব্যবহার করেন ঠিক ওই ঘণ্টাতেই বেল সৎসরের বধ সম্পন্ন করতে। বেল সৎসর নিহত হয়েছিল এমন শত্রুদের হাতে, যারা গোপনে তার রাজ্যে ঢুকেছিল সেসব দ্বার দিয়ে, যা অবহেলাবশত উন্মুক্ত রেখে দেওয়া হয়েছিল, ঠিক যেমন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমান্ত প্রাচীর অবহেলায় খোলা রাখা হয়েছে যখন বৃহৎ ভূমিকম্পের ঘণ্টা ঘনিয়ে আসে।
পোপতন্ত্রের মারাত্মক ক্ষতের আরোগ্য লাভ দানিয়েলের ১১ অধ্যায়ের শেষ ৬টি আয়াতে বর্ণিত হয়েছে। সেই আয়াতগুলোতে তিনটি প্রতিবন্ধকতার কথা চিহ্নিত করা হয়েছে, যেগুলো পোপতন্ত্রের এই মারাত্মক ক্ষত আরোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে অতিক্রম করা হয়। উত্তরের রাজা সর্বোচ্চ ক্ষমতার পথে সবসময় তিনটি প্রতিবন্ধকতা জয় করে, এবং সবসময় এই ক্রমে, প্রথমে তার শত্রু, দ্বিতীয়ে তার মিত্র এবং শেষে তার শিকার। প্রথমে পরাজিত হয়েছিল দক্ষিণের রাজা, যা সোভিয়েট ইউনিয়নকে নির্দেশ করে, রোমের শেষ শত্রু, যা ১৯৮৯ সালে ঝড়ের বেগে ভেসে গিয়েছিল। দ্বিতীয় প্রতিবন্ধকতা হল গৌরবময় ভূমি, যা রোমের মিত্র, রোমের হয়ে সোভিয়েট ইউনিয়নকে পরাস্ত করেছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যা সেই ঘণ্টায় পরাজিত হয়, যা আমরা এখন বিবেচনা করছি। এরপর তৃতীয় প্রতিবন্ধকতা,
যা মিশর হিসেবে উপস্থাপিত, নির্দেশ করে সেই সময়কে, যখন পোপতন্ত্র তার শিকার জাতিসংঘের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১৯৭৯ সালে যখন সেই পদগুলোর মোহর খোলা হল এবং পরবর্তীতে সেই পদসমূহ সম্পর্কে জ্ঞানের বৃদ্ধি ঘটল, তখন বোঝা গেল যে পৌত্তলিক রোম, পোপতান্ত্রিক রোম এবং তারপর আধুনিক রোম, যাকে দানিয়েল গ্রন্থের একাদশ অধ্যায়ের শেষ ৬টি পদে উত্তরের রাজা হিসেবে উপস্থাপিত করা হয়েছে, এই প্রতিটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে তিনটি ভৌগোলিক প্রতিবন্ধকতা অতিক্রম করা প্রয়োজন ছিল। পৌত্তলিক রোমের ক্ষেত্রে সেই তিনটি প্রতিবন্ধকতা তিনটি দিক হিসেবে উপস্থাপিত হয়েছিল।
আর তাদের একটির মধ্য থেকে একটি ক্ষুদ্র শিং বেরিয়ে এলো, যা দক্ষিণের দিকে, পূর্বের দিকে এবং মনোরম দেশের দিকে অত্যন্ত প্রবল হয়ে উঠল। দানিয়েল ৮:৯।
পোপীয় রোমের দৃষ্টিতে সেগুলো ছিল উপরে ফেলা দরকার এমন তিনটি শিং।
আমি শিংগুলোর দিকে লক্ষ্য করলাম, আর দেখো, তাদের মধ্যে থেকে আরেকটি ছোট শিং উঠল, যার সামনে প্রথম শিংগুলোর মধ্যে তিনটি মূল সহ উপরে ফেলা হল। আর দেখো, সেই শিংটিতে মানুষের চোখের মতো চোখ ছিল এবং একটি মুখ ছিল, যা বড় বড় কথা বলছিল। দানিয়েল ৭:৮।
দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ৬ পদে উপস্থাপিত আধুনিক রোম উত্তরের রাজায়ের জন্য তিনটি বাধা ছিল, দক্ষিণের রাজা, গৌরবময় দেশ এবং মিশর। যেমন পৌত্তলিক রোম এবং পোপীয় রোমের ক্ষেত্রে এই তিনটি বাধাই ভৌগোলিক বাধার প্রতিনিধিত্ব করত, দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ৬ পদে উত্তরের রাজা হিসেবে উপস্থাপিত আধুনিক রোমকে তিনটি দেয়াল অতিক্রম করতে হতো এবং প্রথম দেয়ালের ক্ষেত্রে একটি দার্শনিক দেয়াল ছিল, যা একটি আক্ষরিক দেয়াল অপসারণের সঙ্গে সঙ্গে অপসারিত হয়েছিল। ১৯৮৯ সালে যখন উত্তরের রাজা সোভিয়েট ইউনিয়নের দক্ষিণের রাজা পতন ঘটাল, তখন লোহার পর্দা দার্শনিক দেয়াল অপসারিত হল, যেমন বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হল।
বেলশাসসারের বিচারের সময়ে যখন দেয়ালে লেখা দেখা যাচ্ছে এবং তার শত্রুরা অরক্ষিত ফটক দিয়ে গোপনে প্রবেশ করছে, তখন গির্জা ও রাষ্ট্রের পৃথকীকরণের দার্শনিক দেয়াল অপসারিত হয়, আর মহিমান্বিত দেশের দক্ষিণ সীমান্তে নজরদারিহীন দেয়াল দিয়ে তৃতীয় হায় এর ইসলাম গোপনে প্রবেশ করেছে।
যখন জাতিসংঘের প্রতিনিধিত্বকারী মিশর জয় করা হবে এবং প্রত্যেক জাতিকে টাইরের বেশ্যার দ্বারা পরিচালিত এক বিশ্ব সরকার গ্রহণে বাধ্য করার ফলে দার্শনিক জাতীয় সার্বভৌমত্বের দেয়াল সরিয়ে ফেলা হবে, তখন একটি আর্থিক ধস ঘটবে, যা শেষ দিনগুলোর সামরিক আইন ও স্বৈরতন্ত্র সৃষ্টি করবে। যে রাস্তার নাম ওয়াল স্ট্রিট, সেখানে খুব সম্ভবত কিছু একটা ঘটতে পারে।
যে সম্পদ এখন ঈশ্বরের কাজের জন্য এত কৃপণভাবে বিনিয়োগ করা হচ্ছে এবং স্বার্থপরভাবে আটকে রাখা হচ্ছে, তা অল্পদিনের মধ্যেই সমস্ত মূর্তির সঙ্গে ছুঁচো ও বাদুরের কাছে ছুঁড়ে ফেলা হবে। মানুষের ইন্দ্রিয়ের সামনে যখন চিরন্তন দৃশ্যাবলীর বাস্তবতা উন্মোচিত হবে, তখন টাকার মূল্য খুব অচিরেই হঠাৎ করেই অবমূল্যায়িত হবে। ওয়েলফেয়ার মিনিস্ট্রি ৩:১৬।
আমরা পরবর্তী প্রবন্ধে বেলশাসর সম্পর্কে আমাদের অধ্যয়ন চালিয়ে যাব।
আজও এলিয়ার দিনের মতোই ঈশ্বরের আজ্ঞা পালনকারী লোকদের সঙ্গে মিথ্যা দেবতার উপাসকদের মধ্যে বিভাজনের রেখা স্পষ্টভাবে টানা হয়েছে। তোমরা কতদিন দুই মতের মধ্যে দোদুল্যমান থাকবে? এলিয়া চিৎকার করে বললেন, যদি প্রভু ঈশ্বর হন তবে তাঁকে অনুসরণ কর, কিন্তু যদি বাল তবে তাকে অনুসরণ কর। এক রাজাবলী ১৮:২। আর আজকের বার্তাটি হল, মহান বাবিল পতিত হয়েছে, পতিত হয়েছে। আমার লোকেরা, তার মধ্য থেকে বেরিয়ে এসো, যাতে তোমরা তার পাপসমূহের অংশীদার না হও এবং যেন তোমরা তার মাড়িসমূহে আক্রান্ত না হও, কারণ তার পাপসমূহ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অপরাধসমূহ স্মরণ করেছেন। প্রকাশিত বাক্য ১৮:৫। যে সময়ে প্রত্যেক আত্মার ওপর পরীক্ষা আসবে, সে সময় আর দূরে নয়। ভ্রান্ত বিশ্রাম দিনের পালন আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে। লড়াইটি হবে ঈশ্বরের আদেশসমূহ ও মানুষের আদেশসমূহের মধ্যে। যারা ধাপে ধাপে জাগতিক দাবির কাছে নতি স্বীকার করেছে এবং জাগতিক রীতিনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে, তারা তখন উপহাস, অপমান, কারাবাসের হুমকি ও মৃত্যু ভোগ করতে নিজেকে সমর্পণ করার চেয়ে বিদ্যমান ক্ষমতার কাছে নতি স্বীকার করবে। সেই সময় খাঁটি সোনা অমেধ্য থেকে পৃথক হবে, সত্য ধার্মিকতা তার বাহ্যিক মুখোশ ও চাকচিক্য থেকে স্পষ্টভাবে আলাদা হয়ে যাবে। যাদের দীপ্তিতে আমরা মুগ্ধ হয়েছি, এমন বহু নক্ষত্র তখন অন্ধকারে নিভে যাবে। যারা পবিত্র স্থানের অলঙ্কার ধারণ করেছে কিন্তু খ্রিস্টের ধার্মিকতার পোশাকে আবৃত নয়, তারা তখন নিজেদের নগ্নতার লজ্জায় প্রকাশ পাবে। নবী ও রাজারা ১৮৪৬-১৮৮০